السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آج کل في زمانہ
আজকাল যে কোনো সমাজে বা দেশে নারীদের সংখ্যাগত দিক থেকে অসাধারণ গুরুত্ব রয়েছে. গণতন্ত্রের এ যুগে যদি কোনো গুরুত্ব থেকে থাকে, সেই গুরুত্বের কারণ হলো পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি বস্তুবাদীদের দৃষ্টিতে. এই পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থাপনায় আমরা দেখি যে বড় বড় দেশের রাজনীতিবিদরাও তাদের নির্বাচনী কর্মকাণ্ডে এই ঘোষণা দেয় যে আমরা মহিলাদের এই অধিকার দেব, সেই অধিকার প্রতিষ্ঠা করব, অমুক করব, তমুক করব. এছাড়া মহিলাদের মনোযোগ আকর্ষণের জন্য বিভিন্ন বাহানা এবং অজুহাত বা সুযোগকে তারা কাজে লাগায়. দুনিয়াদার মহিলারা মনে করে যে নারীদের যে প্রশংসা করা হচ্ছে, যে সমস্ত প্রতিশ্রুতি নারীদেরকে দেয়া হচ্ছে, এটি এই জন্য যে উন্নত বিশ্বে এখন পুরুষের পাশাপাশি মহিলাদের বা মহিলাদের সমতা আর ঘোষণা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে নারীরা পুরুষের সমান. আর আমাদের যে প্রশংসা পুরুষেরা করছে সেটি সত্যিকার প্রশংসা এটি তারা মনে করে. তারা মনে করে যে আমাদের অধিকারের জন্য এমনটি করা হচ্ছে, কিন্তু যদি সত্যিকার অর্থে এটিকে কেউ যাচাই করে, সত্যিকার অর্থে এটি নিয়ে যদি চিন্তা করে, তাহলে তারা বুঝতে পারবে যে এক্ষেত্রেও পুরুষ বা রাজনীতিবিদদের ব্যক্তিগত স্বার্থই স্বার্থের পাল্লায় ভারী, ব্যক্তিগত স্বার্থই এর পিছনে কাজ করছে. নিঃসন্দেহে নারী জাতি পড়ালেখা করে আর সমাজে নিজের অধিকারের জন্য আওয়াজ উত্তোলন করে তাদের পক্ষে বিভিন্ন লোকে দাঁড় করিয়ে, যে ক্ষেত্রে তাদের অধিকার সম্পর্কিত বিভিন্ন সংগঠন রয়েছে, এইভাবে তারা নিজেদের একটা মর্যাদা তারা আদায় করেছে. কিন্তু তা সত্ত্বেও তাদের সাথে বৈষম্যমূলক ব্যবহার করা হয় আর উন্নত বিশ্বে তা করা হয়. উন্নত বিশ্বে কোন পেশাগত দক্ষতার ক্ষেত্র ছাড়া মহিলারা সাধারণ চাকরির ক্ষেত্রে পুরুষদের তুলনায় কম বেতন পায়, যে বাহানাতেই তা করা হোক না কেন. ঘরে পুরুষের কঠোরতা এবং দৈহিক নির্যাতনেরও শিকার হয় এখানকার মহিলারা. এমনিতে তো বলা হয় যে প্রেম করে তারা বিয়ে করে বা নিজের পছন্দ অনুসারে বিয়ে করে, কিন্তু কিছুদিন পরেই মতভেদ শুরু হয়, পুরুষের কঠোরতা এবং দৈহিক নির্যাতনের কারণে 60-65% বিয়ে ভেঙে যায়, সম্পর্ক বিচ্ছেদ ঘটে সম্পর্ক। সুতরাং আজকের সমাজে নারী জাতির গুরুত্ব, আজকের সমাজ ব্যবস্থায় যে গুরুত্ব তাদেরকে দেওয়া হয় সেটি বাধ্য হয়ে এরা করে, কিন্তু নারী জাতির প্রকৃত সম্মানের কারণে এমনটি করা হয় না, প্রকৃত মূল্যের কারণে এমনটি করা হয় না। তাদেরকে যে গুরুত্ব দেওয়া হয় সেটি প্রকৃত গুরুত্বের কারণে না হয় অন্য কারণে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি নারী জাতির যে সম্মান এবং মর্যাদা নারীকে দিয়েছেন তা তার সংখ্যাগরিষ্ঠতা বা জাগতিক কোন মর্যাদা বা তার সৌন্দর্যের কারণে তাদেরকে তিনি সম্মান দেননি, বরং নারীদের দায়িত্ব এবং তাদের ত্যাগ এবং কোরবানির কারণে মর্যাদা তাদেরকে দিয়েছেন। একবার মহানবী সাল্লাল্লাহু ইসলাম কোন বৈঠকে কোন মিটিং এ বসেছিলেন, উপবিষ্ট ছিলেন, এক মহিলা শুধু খোদা ভীতির নিরিখে এবং রাসূলুল্লাহর ভালোবাসায় ভালোবাসার বশবর্তী হয়ে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে গিয়ে কোন প্রশ্ন করেন এবং বলেন যে হে আল্লাহ রসুল, আল্লাহ তালা আপনাকে নরনারী উভয়ের প্রতি সমানভাবে রসুল হিসেবে পাঠিয়েছেন, কিন্তু পুরুষরা অনেক এমন সুযোগ পায় যখন বাহ্যত মনে হয় যে তারা আমাদের উপর শ্রেষ্ঠত্ব রাখে, তারা কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে কোনো কাজ করে এগিয়ে যান, যেখানে তারা খোদার নৈকট্য অর্জন করে, যার ফলে দৃষ্টান্তস্বরূপ তারা বা জামাত নামাজ পড়ে, যা পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য তা ফরজ নয়। জুমা এবং ইজতেমায় অংশগ্রহণ করে এগুলো পুরুষদের জন্যই আবশ্যক, বেশিরভাগ ক্ষেত্রে তারা জানাজার নামাজে অংশ নেয়, হজের মৌসুমে হজের জন্য চলে যায়, মহিলারা হজ করে, কিন্তু পুরুষের সংখ্যা বেশি হয়ে থাকে এবং পুরুষ বেশি সুযোগ পায় সফরের সুযোগ সুবিধা এবং অন্যান্য কারণে। আর সবচেয়ে মহিলা সবচেয়ে বড় যে প্রশ্ন করেন তা হল, তিনি বলেন খোদার পথে তারা পুরুষরা জিহাদ করে, আর আপনাদের কেউ যখন হজ উমরা বা অন্য কোন জিহাদের জন্য যায়, অর্থাৎ পুরুষেরা যখন হজ এবং জিহাদের জন্য যায়, আমরা মহিলারা আপনাদের ধন সম্পদ এবং আপনাদের সন্তান সন্ততির হেফাজত করি, দেখাশোনা করি, তাদের কাপড় বানাই, তাদের শিক্ষা দীক্ষার উপর দৃষ্টি রাখি। প্রশ্ন হল ঘরের এই যে আমাদের দেখাশোনা, সন্তান সন্ততির তরবিয়ত বা সুশিক্ষা দেয়া, এটি কি সেই সমস্ত নেক কর্মশীল বা জেহাদকারেরা যে সওয়াব লাভ করে আমরা সেই পর্যায়ের সওয়াব বা পুণ্য পাব কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সেই মহিলাকে এই কথা বলেন যে তুমি কি বলছো, এটি বলেন যে তুমি কি বলছো, ঘরের দেখাশোনা করা, সন্তান সন্ততির শিক্ষা দীক্ষার প্রতি দৃষ্টি রাখা, রাখার ফলে জেহাদের মতো মহান কাজের সওয়াব কিভাবে দিতে পারে, বাপে তুমি কিভাবে পেতে পারো? বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পাশে উপবিষ্ট সাহাবার প্রতি দৃষ্টি দেন এবং বলেন যে এর চেয়ে বেশি উন্নতভাবে কোন মহিলা নিজের কেস প্লিড করতে পারে কি, পেশ করতে পারে কি? সাহাবারা প্রত্যুত্তরে এটি বলেননি বা এ কথা বলেননি যে মহিলাদের মাথা খারাপ হয়ে গেছে, এরা ঘরের দায়িত্ব পালনকে আমাদের জেহাদের মতো মহান কাজের সাথে এর তুলনা করছে, তাই হুজুর এদের প্রতি কঠোর হন, এদের বকাঝকা করুন আর আমাদেরকে অনুমতি দেন, আমরা যেন মহিলাদের মাথা ঠিক করে দিতে পারি। বরং এই কথা সাহাবা বলেননি, বরং সাহাবা যারা রাসূলুল্লাহর তরবিয়ত প্রাপ্ত, তার শিক্ষায় শিক্ষিত, তারা স্বতঃস্ফূর্ত ভাবে স্বীকার করেন যে আমরা জানতাম না যে আরবের নির্যাতিত নারী যারা ইসলামের, যাদেরকে ইসলামের পূর্বে এক তুচ্ছ জিনিস মনে করা হতো, তারা এইভাবে একটা বৈঠকে বা মিটিং এ এসে কথা বলা এবং বীরত্বের সাথে যারা ইতিপূর্বে এভাবে কথা বললে শাস্তি পেত, আজ ইসলামের সুন্দর শিক্ষা, আকর্ষণীয় শিক্ষা এবং মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্রকরণ শক্তির কল্যাণে এমন উন্নত মানে পৌঁছে গেছে যে নিজেদের কেস বা নিজেদের মামলা মকদ্দমা এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আমরা তো কখনো ভাবতেও পারতাম না। সাবার এই উত্তর দেন, তখন নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হয়তো বুঝবেন এবং তার কল্যাণে কল্যাণ মণ্ডিত সাহাবাও হয়তো বুঝে থাকবেন যে সেই মহান মানে উপনীত নারী, নারী মহিলারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের ব্যাপারে সচেতন মহিলাদের কোলে লালিত পালিত প্রজন্ম অবশ্যই নিরাপদ। আর মহিলাদের এই প্রশ্ন, তাদের এই কর্ম, তাদের এই বাসনা এবং তাদের এই প্রচেষ্টার এবং তাদের এই কথা থেকে এটি প্রকাশ পায় যে মুসলমান প্রজন্ম এখন নিরাপদ হাতে, এবং নিরাপদ হাতেই ছিল, এবং তাদের ওরসে সেই সন্তান জন্ম নিতে যাচ্ছে যারা যারা ইসলামের পতাকাকে কখনো অবনত হতে দেবে না। বরং হযরত আসমা যিনি প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ তার প্রতি দৃষ্টি দেন, তিনি বলেন, হে হে মহিলা, ভালোভাবে শোনো, আর যাদের প্রতিনিধিত্ব করতে এসেছে তাদেরকে জানিয়ে দাও যে স্বামীর ঘরের ভালোভাবে যে সমস্ত মহিলারা দেখাশোনা করে এবং সন্তানের যে সমস্ত মহিলারা তরবিত করে তারা সেই পুণ্যই পাবে যা তার স্বামী অন্যান্য পুণ্য কাজ এবং জেহাদের ফলে লাভ করে থাকে। আজকাল মুসলমানরা জেহাদ জেহাদ করে আর অমুসলিমরা জেহাদের নামে, জেহাদের নাম নিয়ে ইসলামকে দুর্নাম করার চেষ্টা করে। নিঃসন্দেহে জেহাদের ভ্রান্ত ধারণার কারণে কোন কোন মুসলমান মহিলারাও প্রভাবিত হচ্ছে, বিভিন্ন দেশ থেকে মুসলমান দেশে যাচ্ছে তারা বাজে কাজে যোগ দেওয়ার জন্য, নামধারী জেহাদি সংগঠনে তারা যোগ দিচ্ছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সন্তানদের তালিম এবং সুশিক্ষাদাতা এবং স্বামীর সম্পত্তির হেফাজতকারী নারীকে জেহাদের সমান পূর্ণ লাভের স্বভাব হাসিল করার শুভ সংবাদ দিচ্ছেন। এটি স্পষ্ট হওয়া চাই যে যেখানে জেহাদ শব্দ যুদ্ধের অর্থ ব্যবহার হয় সেখানে কোরআনে করিম এবং রাসূলে করিম সাল্লাল্লাহু ইসলামের আদর্শ থেকে আমরা এটি জানতে পারি যে যখন ধর্মকে ধ্বংস করার জন্য শত্রু প্রথমে আক্রমণ করে তাকে কঠোরভাবে উত্তর দাও, ব্যক্তিগত কামনা বাসনার বা লুটপাটের জন্য নয় বা অন্যায় ও বর্বরতা প্রকাশের জন্য নয়। যাই হোক, এটি একটি পৃথক বিষয়। এখন নারী জাতির গুরুত্ব সম্পর্কে আলোচনা হচ্ছে যা ইসলাম প্রতিষ্ঠা করেছে। তো এটি হল সেই মর্যাদা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে দিয়েছেন যে তোমরা কিভাবে পুরুষের সমান সওয়াব বা পুণ্য লাভ করছো। এক স্বল্প জ্ঞানী মুসলমান নারী উন্নত বিশ্বে বসবাস করে, এই সমস্ত দেশে বসবাস করে দুশ্চিন্তাগ্রস্ত হয়, হয়তো নিরাশ হয়ে কোণে এক কোণায় বসে যায় বা স্বাধীনতার নামে এদের মতো এদের এদের সাজে সজ্জিত হওয়ার চেষ্টা করে আর ধর্ম থেকে দূরে সরে যায়, জানে না যে ইসলাম নারী জাতিকে কি পদমর্যাদা দিয়ে থাকে। হযরত ওমর বিন আবদুল্লাহ বলেন, নারীর সত্যিকার গুরুত্ব এবং সম্মানের যে মর্যাদা রাসূলুল্লাহ মহিলাকে দিয়েছেন সে কারণে আমাদের অবস্থা এমন হয় যে আমরা নিজেদের ঘরে মহিলাদের সাথে অকৃত্রিম ভাবে কথা বলতে ভয় পেতাম, যে কোথাও এমন শব্দ না মুখ থেকে বেরিয়ে যায় যা মহিলারা অপছন্দ করবে আর আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে, কোনো কঠোর কথা বলে অকৃত্রিমভাবে কোনো কঠোর কথা বলে কোথাও রাসূলুল্লাহর সামনে আমরা অপরাধী হিসাবে না পেশ হয়ে যাই। তো এখন বলুন, উন্নত বিশ্বে স্বাধীনতার নামে লক্ষ্য আইন প্রণয়ন সত্ত্বেও পুরুষদের ভিতর বা পুরুষদের মাঝে এমন কোন ভয় আছে কি, যেভাবে আমি পূর্বেই বলেছি যে নারী এই সমাজে বসবাস করা সত্ত্বেও নিজের স্বাধীনতার নারা উত্তোলন করা সত্ত্বেও ঘরে তারা ভীত এবং ত্রস্ত। তাই কেননা বাহিরে যদি কোনো ক্ষত বা আঘাত না থাকে সেক্ষেত্রে জুলুম করেও পুরুষ পার পেয়ে যায়। ইউরোপিয়ানরাও স্ত্রীদেরকে মারপিটাই করে থাকে, এটি শুধু এশিয়ানদেরই ব্যাধি নয়, মহিলাদের একটা বিরাট শ্রেণী যেভাবে অনুন্নত বিশ্বে ঘর রক্ষার জন্য জুলুম অত্যাচার সহ্য করে, এখানেও তা তাদের সহ্য করতে হয়। আমার মনে আছে, মনে হয় ফ্রান্সে একবার এক হোটেলে আমরা অবস্থান করছিলাম, কর্মরত খুদ্দামরা আমাদের জন্য লিফটের দরজা খুলে সামনে সেখানে সে অপেক্ষা করতে থাকে ভিতরে দাঁড়িয়ে। এক বা আধা মিনিটের ব্যাপার হবে, বেশি দীর্ঘ সময় হবে না। ততক্ষণে একটা পরিবার, দুটো সন্তান এবং স্বামী স্ত্রী যখন লিফটে প্রবেশ করতে যাচ্ছিল, সেই খাদেম তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে পৌঁছে যাই। এতো বছর আমি খাদেমকে বললাম যে এদেরকে যেতে দাও, খাদেমকে বললাম যেতে দাও, তারা প্রথমে এসেছে তাদের অধিকার। আমি সেই মহিলাকে বললাম যে আপনারা যান, কিন্তু তিনি সেই মহিলার ভালো চরিত্রের অধিকারিণী ছিলেন, তিনি বিরত স্বামীকে বলেন যে এদেরকে প্রথমে আমরা যেতে দেব। তার স্বামী তখন এত অন্যায়ভাবে মহিলাকে বকাঝোকা করে, অনেকক্ষণ পর্যন্ত বকাঝোকা করতে থাকে যে সেই মহিলার চোখে পানি নেমে আসে, কিন্তু কিছু বলেনি। মনে হচ্ছিল না যে কোন ইউরোপিয়ান দেশের পুরুষে কোন সম্পূর্ণভাবে অজ্ঞ কোন শ্রেণীর ব্যক্তি মনে হচ্ছিল। সেই মহিলার যে ধৈর্য এবং লজ্জা ছিল চেহারায় তাও দেখার মতো ছিল, তার যে সহ্য এবং ধৈর্য সেটিও সত্যিই প্রশংসনীয় ছিল। তার ধৈর্য এবং সহ্য যে আমি দেখেছি তা হয়তো আপনাদের মাঝে এমন কম হবে যারা এই ধরনের ধৈর্য এবং সহ্যের বহির প্রকাশ করতে পারবে। তাই এরা যে স্বাধীনতা দিচ্ছে মহিলার অধিকার দেওয়ার জন্য না, বরং তাদেরকে নগ্ন করার জন্য, উলঙ্গ করার জন্য। কিন্তু এক মোমেন নারী যে নিজের লাজনা মেম্বার হওয়ার দাবি করে, যে যুগের ইমামকে মেনেছে, যে খোদার দাসী হওয়ার অঙ্গীকার করেছে, সেই নারীর স্বাধীনতা শর্ত হল তার স্বামীও মোমেন হওয়া চাই। তার স্বাধীনতা এর চেয়ে অনেক বেশি, আল্লাহর দাসী হওয়ার দাবি করা সত্ত্বেও তার স্বাধীনতার মান অনেক উন্নত, অনেক উন্নত পর্যায়ের স্বাধীন মহিলা সে, যার ধারণাও করতে পারে না পাশ্চাত্যের মানুষ। কিন্তু শর্ত হল মোমেন হওয়া, মোমেন নারী এবং মোমেন পুরুষ হওয়া। সাহাবা স্ত্রীদেরকে ভয় করতেন কোনো বাজে কথা বলার সময়, শুধু এই কারণে এমনটি হতো যে তারা ইমানে উন্নতি চাইতেন। তাদের জানা ছিল যে তাদের ভ্রান্ত ব্যবহার যখন আল্লাহ রসুল, যেখানে আল্লাহ রসুলের অসন্তুষ্টির কারণ হবে সেখানে খোদার অসন্তুষ্টিকে আমন্ত্রণ জানাবে। মহিলাদের অধিকারের গুরুত্ব এবং তাদের অধিকার না প্রদান করার সম্পর্কে মসিম ইসলাম যেই উপলব্ধি আমাদের মাঝে সৃষ্টি করেছেন এই সম্পর্কে, সেটি প্রকৃত ইসলাম। তিনি আর ইসলাম পুরুষদের নসিহত করতে গিয়ে বলেছেন, যদি নিজের দায়িত্ব পালনের গুরুত্ব, অর্থাৎ স্ত্রীদের অধিকার প্রদান বা স্বামীর অধিকার প্রদানের বিষয়ে যে গুরুত্ব রয়েছে, সেটি তাদের অধিকার না দেওয়ার ক্ষেত্রে যে পাপ হতে পারে সেটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে হয়তো তোমরা এক বিয়েও করতে না, দুই তিন বা চার বিয়ে করা তো দূরের কথা। নিঃসন্দেহে বিশেষ পরিস্থিতিতে ইসলাম সর্বোচ্চ চারটি বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু শর্ত এত কঠোর, চার বিয়ে করার আর সেইগুলো পূরণের না পূরণ করার পাপ এত এত বেশি যে হয়তো এটি যদি জানতো তাহলে একটি শাদী করাও তারা এড়িয়ে চলতো। যাই হোক, নারীর মর্যাদা এবং নারীর গুরুত্ব প্রতিষ্ঠার কথা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু ইসলামের এই উক্তিও তাকে উচ্চ মর্যাদা দিয়ে থাকে। এক ব্যক্তি যখন বলল যে আমার সুন্দর ব্যবহারের সবচেয়ে বেশি অধিকার কে রাখে, তিনি ইসাল্লাহাম বললেন তোমার মা। সে ব্যক্তি জিজ্ঞেস করে, এরপর তিনি ইসাল্লাম বলেন তোমার মা। সে ব্যক্তি পুনরায় জিজ্ঞেস করেন এরপর কে, রসুল্লাহ বলেন যে তোমার মা চতুর্থবার। সে ব্যক্তি জিজ্ঞেস করে এরপর কে, রসুল্লাহ তখন বলেন তোমার পিতা। আর এইভাবে নৈকট্যের দৃষ্টিকোণ থেকে অন্য অন্য পুরুষের পর আসবে, অন্যরা এর পর আসবে। এটি এই জন্য যে নারী সন্তানের তরবিয়ত এবং সুশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, তার জন্মের সময় কষ্ট সহ্য করে, তাকে লালন পালন করার কষ্ট সহ্য করে, কিছুক্ষণ পরপর তাকে দুধ পান করানো, তাকে পরিষ্কার করা অনেক বড় কাজ যা মায়ের ঘুম নষ্ট করে। এক কথায় নিজের স্বাচ্ছন্দ্য, নিজের আরাম এবং নিদ্রাকে সে জলাঞ্জলি দেয়, বা যেভাবে আমি বলেছি তার ভালো তরবিয়ত করে সে তাকে সমাজের কল্যাণকর ব্যক্তিত্বে পরিণত করার চেষ্টা করে। মা সন্তান সন্ততির ইসলামে মায়ের তরবিয়ত তাকে জাতির তাকে ইবাদতকারী করে তোলা, তাকে ধর্ম শিক্ষা দেয়া, তাকে প্রাণ সম্পদ উৎসর্গ করার চেতনা তার মাঝে সৃষ্টি করা, আর এর জন্য সবসময় তাকে প্রস্তুত থাকা, তাকে প্রস্তুত করা এবং তার প্রস্তুত থাকা, এটি তাকে জান্নাতে নিয়ে যায়। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে ইসলামে মহিলাদের কি গুরুত্ব, ইসলামে মহিলাদের গুরুত্ব কি। দীর্ঘ কথা বলা তো সম্ভব ছিল না, আমি তাকে বললাম যে মা বাচ্চাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ, সর্বোত্তম তরবিয়ত করে প্রধানত সমাজের কল্যাণকর ব্যক্তিত্বে পরিবর্তন করে, যার ফলে সে দুটো জান্নাত পায়, এ পৃথিবীর জান্নাতও লাভ করে আর মৃত্যুত্তর জান্নাতও সে পায়। এছাড়া বাচ্চার খাতিরে মায়ের ত্যাগ স্বীকার এবং এই জন্য বাচ্চার মায়ের সাথে যে সৎ ব্যবহারের শিক্ষা রয়েছে, বড় হয়ে যদি সেই ব্যবহার সে না করে তাহলে এমন সন্তানের জান্নাতে যাওয়ার কোন নিশ্চয়তা নেই। এরপর এমন তরবিয়ত যে মা করে, যে বাচ্চার দেখাশোনা করেন, যে বাচ্চার সঠিক তরবিয়ত করে, যে তার ভিতরে সচেতনতা সৃষ্টি করে, আর এমন খেদমতকারিনী মা হয় যে কখনো খোটা দেয় না, এমন মা জান্নাতে গিয়ে থাকে। বাচ্চাদের জন্য মায়ের খেদমত এবং সেবা কোনো পুরস্কারের উদ্দেশ্যে নয়, বরং এক সহজাত অনুভূতি নিয়ে তিনি তা করেন, আর এটি মায়েদের জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়। এখন বলুন, নারীদের বা মহিলাদের ইসলামে কোনো গুরুত্ব আছে কিনা, কোনো মর্যাদা দেওয়া হয়েছে কিনা। সে আমাকে বলল যে আমি বুঝতে পেরেছি, সে সাংবাদিক আমাকে বলল যে আমি বুঝতে পেরেছি। সুতরাং মায়েদের এই গুরুত্বপূর্ণ কথাকে বোঝা উচিত, এই সমাজে বসবাস করে জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য টাকা পয়সা উপার্জন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের বাইরে থেকে কাজ করে সন্ধ্যাবেলা ক্লান্ত শ্রান্ত ঘরে এসে বাচ্চাদের প্রতি মনোযোগ না দিয়ে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না, বরং তাদের তালিম এবং তরবিয়তের প্রতি পূর্ণ মনোযোগ দিন। আল্লাহ তাআলা এই যে বলেছেন যে নিজেদের সন্তানদের হত্যা করো না, এর একটি অর্থ হল জাগতিক বাসনা এবং কামনা আর আবেগ, কামনা বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে সন্তানদের প্রতি অমনোযোগী হয়ে তাদেরকে ধ্বংস করো না। এই সমাজে এই কথা বোঝা আরো সহজ, পাশ্চাত্যে এই কথা খুব সহজেই বোঝা যায়, যেখানে সম্পর্ক নষ্ট হয়, বিয়ে ভেঙে যায়, অনেক ছেলে মেয়ে পিতা মাতার একজনের সাথে বসবাস করে, তাদের অনেকেই মনস্তাত্ত্বিক জটিলতার শিকার হয়, শিক্ষার ক্ষেত্রে তারা দুর্বল হয়ে থাকে, তত্ত্বাবধান বা নিগরানি না থাকার কারণে ভুল সাথীর হাতে পড়ে নেশা এবং অন্যান্য বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। সুতরাং স্বামী স্ত্রীর পারস্পরিক মনোমালিন্যকে বাচ্চাদের জন্মের পর বাচ্চাদের খাতিরে ছেড়ে তা শেষ করা ছেড়ে দেওয়া উচিত, নতুবা বাচ্চাদের বা সন্তান সন্তানের নষ্ট হওয়ার অনেক আশঙ্কা থাকে। পুরুষকেও বিবেক খাটানো উচিত, নিজেদের কামনা বাসনার পূজারী হবেন না, প্রজন্মকে ধ্বংস করবেন না, স্বামী স্ত্রী উভয়ের হৃদয়ে তাকওয়া সৃষ্টি করুন করা উচিত। মানুষ আরো বলে বা আপত্তিকারী আপত্তি করে থাকে যে ইসলাম মেয়েদেরকে স্বাধীন নিজের পছন্দ মতো বিয়ে করার অনুমতি দেয় না, যদি সত্যকে জানার চেষ্টা করে তাহলে এটি শুধু ইসলামের শিক্ষারই বিষয় নয়, বরং পৃথিবীর কোন কোন দেশ বা গোত্র বা কোন গোত্রের ঐতিহ্য এটি। উপমহাদেশে পাক ভারত মহাদেশে কেউ মুসলমান হোক বা হিন্দু বা শিখ যেই হোক না কেন, আমরা দেখি আমরা শুধু ধর্মের ক্ষেত্রেই নয় বরং জাত বা বংশের ক্ষেত্রেও পিতামাতা মেয়েদেরকে অন্য জাতিতে বা অন্য বংশে বিয়ে দেয় না। এগুলো হুজুর বলছেন যে এগুলো অজ্ঞতা প্রসূত কাজ, কোন জাত পাতের কোন গুরুত্ব নেই ইসলামে। ইসলাম বলে যে বিয়ের সময় মেয়ের ইচ্ছা পছন্দকে গুরুত্ব দাও। অনেক মেয়ে আমাকে অনেক সময় লেখেও যে আমাদের পিতামাতা আমাদের বিয়ে দিচ্ছে না, এই জন্য যে অমুক ছেলে আহমদি হলেও আমাদের বংশের নয়, আমাদের জাত নয়, তার জাত ভিন্ন, তাই আমরা দেব না। তো হুজুর বলছেন যে এটি একটি বাজে জিনিস। এক মেয়েকে এক মেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে যে আমার পিতা অমুক সম্পদশালী ব্যক্তির সাথে আমাকে বিয়ে দিতে চান। কোন সামান্য মানুষ ছিল না, সম্পদশালী ব্যক্তি ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, তার কাছে বিয়ে দিতে চাচ্ছিল। মেয়ে যদি বেদিন হয় তাহলে সে তো বলবে যে খুব ভালো কথা, তার সম্পদকে আমি ভোগ করব। কিন্তু সে মেয়ে রসুল্লাহর কাছে আসছে এবং বলে যে অমুক সম্পদশালী ব্যক্তির কাছে আমাকে বিয়ে দিচ্ছে কিন্তু তাকে আমি পছন্দ করি না, তাই প্রধানত সেই ব্যক্তি আমার পছন্দ নয়, দ্বিতীয়ত আমার পিতা যেই স্ট্যান্ডার্ড অনুসারে যে মাপকাঠি সামনে রেখে বিয়ে দিতে চাচ্ছে তা হলো তার সম্পদ, অর্থাৎ সেই সম্পদশালী ব্যক্তির হাতে যেন আমার পিতা আমাকে বিক্রি করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে বলেন তুমি স্বাধীন, কেউ তোমার উপর কোন জোর জবরদস্তি খাটাতে পারবে না, তুমি যা ইচ্ছা করো। সে মেয়ে বলল আমি আমার পিতাকে অসন্তুষ্ট করতে চাই না, তার সাথে আমার সম্পর্ক আছে, আমি শুধু এটি চাইতাম যে আপনার সিদ্ধান্ত নিয়ে আমি চিরদরে আপনার সিদ্ধান্ত নিয়ে নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করার স্বপ্ন আমার, এখন এই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমার কষ্ট হলেও আমি পিতার খাতিরে এই কোরবানি করতে প্রস্তুত রয়েছে। সুতরাং সেই সকল লোকদের জন্য এটা শিক্ষণীয় দিক রয়েছে যারা বিনা কারণে কঠোর ব্যবহার করে। এক মোমেন মহিলাকে এখানে কথা স্মরণ রাখা উচিত, আর বিশেষ করে আহমদি নারীকে, যে এ যুগে সত্যিকার মোমেন মুসলমান সে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিবেদিত প্রাণ দাসের হাতে বয়াত করেছে, তার অঙ্গীকার হলো ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, ধর্মকে জগতের উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার এটি সবসময় সামনে রাখুন আর বিয়ের সময় এটিকে অগ্রগণ্য করুন। অনুরূপভাবে আহমদি মেয়েদেরকে আমি এটিও বলব যে আহমদি ছেলেদেরকে আমি এটি বলব যে তারা আহমদি মেয়েদের তাদের উচিত আহমদি মেয়েদের বিয়ে করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ের সিদ্ধান্তের চারটি কারণ উল্লেখ করেছেন, একটি কারণ হলো ধর্ম। তিনি বলেন যে তোমরা সৌন্দর্য দেখবে না, বংশ দেখবে না, ধন সম্পদ দেখবে না, যা দেখার বিষয় তা হলো ধর্ম, ধর্মে ধর্মকে গুরুত্ব দাও। সুতরাং ধার্মিক মেয়েদের বিয়ে করুন, আর মেয়েদেরও চেষ্টা করা উচিত এবং দোয়া করা উচিত যে তারা যেন ধার্মিক হয় এবং নিজের নেক হওয়ার জন্য তাদের দোয়া করা উচিত। জামাতে আহমদি মেয়েদের বিয়ের অনেক সমস্যা, বিয়ের সমস্যা অত্যন্ত প্রকট, অনেক এমন কোন কোন ক্ষেত্রে অনেক জটিল রূপ নেয় বিষয়, আল্লাহ তাআলা এর সমাধান করুন, তাদের দুশ্চিন্তা দূর করুন। আমি রীতিমতো এদের জন্য দোয়া করি আর সবার করা উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম তা হলো বিয়ের বিষয়ে, রিস্তানাতার বিষয়ে ইসলাম মেয়ের মতামতকে অগ্রগণ্য করে এবং প্রাধান্য দেয়, আর যে পিতা মাতা এটি মেনে চলে না আর মেয়েদের উপর যারা জুলুম করে তারা ইসলামকে বদনাম করে, ইসলামকে দুর্নাম করে, আল্লাহর স্পষ্ট যেখানে আল্লাহ সম্পর্ক করতে নিষেধ করেছেন সেই ক্ষেত্র হলো সেটি যেখানে আল্লাহর স্পষ্ট নির্দেশকে লঙ্ঘন করা হয়। কোনো কোনো মেয়ে লেখেন যে ভালো প্রস্তাব এসেছে আহমদি, কিন্তু পিতামাতা অনেক সময় নিজের জাত বা বংশ বা নিজের অহমিকার কারণে বা নিজের অন্য জায়গায় সম্পর্কের কারণে এমন সম্পর্ক করতে অস্বীকার করছে। আল্লাহ তালা এমন পিতাদের বুদ্ধি বিবেকদান যুগে খোদা তালা আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমরা হযরত মসীহ মওউদকে মেনেছি যিনি সকল ক্ষেত্রে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন যে ইসলামের প্রতিটি শিক্ষায় কোন হেকমত রয়েছে। মহিলাদের সম্পর্কে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে তা মহিলার সম্মান, গুরুত্ব এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য, তাই সানন্দে তা গ্রহণ করা উচিত। কোন কোন ক্ষেত্রে লাজনার রিপোর্টে এটিও উল্লেখ থাকে যে আজকাল সবসময় পর্দার উপর জোর দেওয়া হয় আর মেয়েদের পক্ষ থেকে বা কোন কোন যুবকের পক্ষ থেকে প্রশ্ন ওঠানো হয় যে আমরা পর্দা পর্দা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। পর্দা কি? পর্দা আসলে লজ্জাবোধ প্রতিষ্ঠার নাম। যদি পর্দা করে নির্লজ্জতা তারপরও যদি দেখা যায় তাহলে পর্দার কোনো অর্থ নেই। আর লজ্জাশীলতা দেহকে ঢাকার মাঝে, মহিলার সৌন্দর্য পর্দার মাঝে নিহিত, যার প্রত্যেক আহমদি মহিলার পক্ষ থেকে প্রকাশ বা বহিঃপ্রকাশ হওয়া উচিত।
যদি বারবার এর উপরে জোর দিয়ে উল্লেখ না করা হয় তাহলে একথা বলবে যে নির্লজ্জতার জয়ধ্বনি তুলো, নির্লজ্জতার স্লোগান দাও, আমি এটি মনে করি না যে কোনো আহমদি বা সত্যিকার আহমদি নারী বা মেয়ে এটি চাইবে যে এই ধরনের ধ্বনি সে তুলবে বা স্লোগান দিবে। পর্দার নির্দেশও মহিলার ইজ্জত, হেফাজত এবং তার গুরুত্বকে দৃষ্টিপটে রেখে দেওয়া হয়েছে। এ সম্পর্কে আমি দু একটি উদ্ধৃতি পাঠ করছি। তিনি আলাইহিস সালাম বলেন, এই যুগ এমন এক নাজুক যুগ, যদি কোনো যুগে পর্দার প্রচলন না হতো তাহলে এই যুগে অবশ্যই পর্দার প্রচলন হওয়া উচিত ছিল, কেননা এটি কলিযুগ এবং এটি আখেরি যুগ, আর পৃথিবীতে নোংরামি, পাপাচার আর মদ্যপানের প্রভাব দেখা যাচ্ছে এবং মানুষের মন মস্তিষ্কে নাস্তিকতার ধ্যান ধারণা বৃদ্ধি পাচ্ছে, আর খোদাতালার নির্দেশাবলীর যে মাহাত্ম তার হৃদয় থেকে উঠে গেছে, মুখে সবকিছু স্বীকার করে আর দর্শন এবং যুক্তি দিয়ে বক্তৃতা দেয় ঠিকই, কিন্তু হৃদয়ে আধ্যাত্মিকতা শূন্য। এমন দিনে, এমন সময়ে এটি নিজেদের দরিদ্র বকরিদের নেকড়ের সামনে জঙ্গলে ছেড়ে দিবে। এরপর তিনি আলাইহিস সালাম বলেন, কোরআন মুসলমান পুরুষ এবং নারীদের নির্দেশনা প্রদান করে, তারা যেন গজ্জে বসর বা দৃষ্টি অবনত রাখে। শুধু মহিলাদেরই বলে না, বরং পুরুষদেরও নির্দেশ দেয়, যখন একে অপরকে দেখবেই না তখন তারা নিরাপদ থাকবে। এমনটি নয় যে ইঞ্জিলের মতো নির্দেশ দেয় যে তোমরা তাদেরকে ভোগের দৃষ্টিতে দেখো না। পরিতাপের বিষয় হচ্ছে ইঞ্জিলের লেখক এটিও হয়তো জানে না যে ভোগের দৃষ্টি কি। দৃষ্টি এমন একটি বিষয় যা মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, লালসা সৃষ্টি করে। এই শিক্ষার যে ফলাফল দাঁড়িয়েছে তা এদের কাছে কোনো গোপন বিষয় নয়। যা তারা পত্রপত্রিকায় পাঠ করে থাকে তারা খুব ভালোভাবেই জানে যে লন্ডনের পার্কে এবং প্যারিসের হোটেলে কত নির্লজ্জ ঘটনাবলী বর্ণিত হয়। এখন ইন্টারনেট একে এই নোংরামিকে আরো সুস্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে প্রচার করে থাকে। তিনি আলাইহিসসালাম বলেন, ইসলামী পর্দার উদ্দেশ্য কখনো এমনটি নয় যে নারীরা জেলখানার মতো বন্দী থাকবে। পবিত্র কোরআনের অর্থ হচ্ছে নারী যেন পর্দা করে, সেখানে পুরুষকে দেখে না। যে মহিলাদের বাহিরে যেতে হয় তাদের জাগতিক প্রয়োজনের জন্য যদি বাহিরে যেতে হয় তাহলে বাইরে যাওয়া তাদের জন্য কোনোভাবেই নিষেধ নয়, তারা নিঃসন্দেহে যেতে পারে, কিন্তু তারা যেন দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টির পর্দা করে। আর অতএব পুণ্য কাজ করার জন্য মহিলাদের কোনো কাজ করতে বারণ করা হয়নি এবং পুণ্য করার জন্য তাদের কোনো বারণ করা নেই। ইসলাম কখনো কথা বলেছে যে তোমরা মহিলাদেরকে শিকল পড়িয়ে রাখো? ইসলাম ইসলাম এই যে নির্লজ্জতার ভিত্তি রদ করে, তিনি আলাইহিস সালাম বলেন ইউরোপের এই নির্লজ্জতার উপরও মানুষ আজকাল জোর দেয়, কিন্তু এটি কখনোই যুক্তিযুক্ত নয়। এটি মহিলাদের যে স্বাধীনতা যা সকল নোংরামির শিকড়, এটি সে যুগে তিনি বলেছিলেন। যখন এখানেও লজ্জা সম্ভ্রমহীনতা কিছুটা ছিল, অনেক স্থানে ছিল, তিনি আলাইহিস সালাম বলেন মহিলারা হচ্ছে পাপের শিকড়। যে দেশে এই রীতি চলমান রয়েছে তাদের আচার আচরণের অবস্থা দেখো, ব্যবহারের অবস্থা দেখো, এই স্বাধীনতা এবং বেপর্দার ফলে তাদের পবিত্রতা এবং সতীসাধ্যের গুণ আরো বেড়ে যায়, তাহলে আমরা মেনে নিব যে আমরা ভুল করছি। তিনি বলেন যদি এই স্বাধীনতা তারা যা পেয়েছে এর ফলে যদি মহিলার সম্মান আর পবিত্রতা সতীসাধ্য হওয়ার ঘোষণা বেড়ে যায় তাহলে আমি এটা মেনে নিব। কিন্তু একথা সুস্পষ্ট, যখন নারী পুরুষ এবং স্বাধীনতা এবং নির্লজ্জতার নামে ফলে তাদের সম্পর্ক আরো কত ভয়াবহ পর্যায়ে দাঁড়াবে, অতএব তাদের প্রভাবে প্রতিপন্ন হওয়া, এটি মানুষের প্রভাবে পড়া, এটি মানুষের অভ্যাস, এবং মানুষ পাপে জড়িয়ে পড়ে, নোংরামিতে জড়িয়ে পড়ে, এবং স্বাধীনতার নামে তারা কি এমন না করছে। এই যে বিধিনিষেধ রয়েছে, বিধিনিষেধ সত্ত্বেও এত কিছু করা হচ্ছে, যদি স্বাধীনতা দেয় তাহলে কি না করবে। অতএব হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম বক্তব্যের আলোকে এটিও সুস্পষ্ট হয়, এ হচ্ছে পর্দার নির্দেশ। নারী যেন নিজেকে ঢেকে রাখে তার নিজের গুরুত্বের নিরিখে, মহিলার সম্মানের জন্য, মহিলার সম্মান এবং ইজ্জত রক্ষার জন্য এমন কোন নির্দেশ নেই যাকে মহিলাকে তুচ্ছ করে দেখাবে এবং পুরুষের চেয়ে হেয় করে দেখাবে এবং পুরুষকে নারীর তুলনায় বড় করে দেখানোর জন্য কোন নির্দেশ দেওয়া আছে। ঘরে মহিলার গুরুত্ব রয়েছে, সন্তানদের তরবিয়তের কারণে মহিলার গুরুত্ব অপরিসীম, বিয়েশাদীর ক্ষেত্রে নারীর বা মেয়ের মতামতের গুরুত্ব রয়েছে, পর্দার গুরুত্ব রয়েছে। অতএব এরপর কোন ধরনের হীনমন্যতা বা কোন ধরনের দোদুল্যমানতা সৃষ্টি হওয়ার কোন প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধর্মকে পার্থিবতার উপর অগ্রাধিকার দেওয়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পালনের তৌফিক দান করুন। আসুন দোয়া করুন।
আমিন।